تفسیر محفل سی ایچ پی بسم اللہ الرحمن الرحیم تفسیر القرآن محفل فینی 2005 দারুল ইসলাম সোসাইটি ফেনি কর্তৃক আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি। শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম। শুধু তাফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلي على سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ سند جبی و خصالی سلو علیہ کھودنا تھی جراح پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه
جناب سبھاپتی فینی دارুল ইসলাম সোসাইটি কর্তৃক আয়োজিত তাফসীর আল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত প্রিয় ফেনি এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকে এই সুন্দর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, তিনি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন এই মাহফিলে আসার বসার। তিনি যদি আজকে বৃষ্টি দিতেন, ঝড় দিতেন, অন্যান্য বছরে যেমন হতো হয়েছিল, সেরকম হলে আমরা আসতেও পারতাম না, শুনতেও পারতাম না, ঠিক না ভাই? তবে গরম খুব বেশি, আপনাদের হাত নাড়া দেখে বুঝতেই পারছি এবং আমি নিজে অনুভব করছি প্রচণ্ড গরম। তবে এর থেকে জাহান্নামের গরম অনেক 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 বেশি। তো আল্লাহ তাআলা আজকের এই বসাটা কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বাহানা তালাশ করবেন। কেয়ামতের দিন আল্লাহ তাআলা, কোরআন শুনতে এসেছিলাম, গরম সহ্য করছিলাম, এইটা যেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য একটা জারিয়া হিসেবে গ্রহণ করেন। যেমন গরম তেমন পোকা। আপনারা মানুষ যেমন আসছেন, পোকা তার থেকে কম আসে নাই। এখন তারা পোকাদেরও দাওয়াত দিয়েছে নাকি কর্তৃপক্ষ আমি জানি না, এরা বিনা দাওয়াতই আসছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত কথাগুলি শোনার এবং বলার তৌফিক যেন আল্লাহ দেন, আমরা বলি আমিন। আমার আগে এখানে খুব সুন্দর করে অধ্যাপক মফিজুর রহমান সাহেব চমৎকার আলোচনা করেছেন কোরআনে করিম থেকে, হাদিস থেকে। আল্লাহ তাআলা তার এই আলোচনা দিয়ে আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিন এবং তাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে এর জন্য উত্তমভাবে পুরস্কৃত করুন। প্রিয় ভাই সব, আমরা যে এখানে এসেছি কি শুনতে এসেছেন? সবাই বলেন কোরআন শুনতে এসেছেন। এবং এই কোরআন হচ্ছে আমাদের জীবন, এ কোরআন হচ্ছে আমাদের আত্মা, এ কোরআন আমাদের স্বাধীনতার গ্যারান্টি। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার যে কালাম আমরা শুনতে এসেছি এই বিষয়েই আমি আপনাদেরকে কথা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে দুইটা নিয়ামত শ্রেষ্ঠ। কয়টা নিয়ামত বলুন? একটা হলো কিতাব, আর একটা হলো নবুয়ত। একটা হলো কিতাব, আর একটা হলো নবুয়ত। এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের মাধ্যমে, সরে যান, ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ যদি শুধু নবী পাঠাতেন আর কিতাব যদি না দিতেন, তাহলে মানুষেরা নবীদেরকেই আল্লাহ বানায় নিত। কথা বুঝতে পেরেছেন? যেমন ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ বানাইছিল, আল্লাহর ছেলে বানাইছে, পরবর্তী সময় তাকে আল্লাহই বানায় ফেলেছে। এবং ইহুদিরা হযরত ওজায়েরকে আল্লাহর ছেলে বানাইছে। সুতরাং শুধু নবী যদি আসতো আর কিতাব না আসতো, তাহলে সর্বনাশ হয়ে গিয়েছিল। আর যদি শুধু কিতাব আসতো, যদি নবী না আসতেন, তাহলে মাঝিহারা নৌকার মতো একুল উকুলে ধাক্কা খেয়ে দরিয়ার মাঝে ডুবে মরতো মানুষ। এই জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে দুইটা নিয়ামত শ্রেষ্ঠ, একটা হচ্ছে নবুয়ত আর একটা হলো কিতাব। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠালেন, তখনকার সমাজ ছিল চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে ভরপুর, যে কারণে আমরা ওই সমাজটাকে বলি ডেজ অফ ইগনোরেন্স, আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, কুসংস্কারাচ্ছন্ন যুগ বলি, অন্ধকারাচ্ছন্ন যুগ বলি। তো আমরা যতটা খারাপ তাদেরকে বলি, আসলে কি ওই যুগটা অত খারাপ ছিল, অত আহাম্মক ছিল? না, তাদের যুগেও কবি ছিল, সাহিত্যিক ছিল। সে যুগের কবির কবিতা এখনো বিশ্ববিদ্যালয়ের উচ্চ শ্রেণীতে পড়ানো হয়, মাদ্রাসার কামেল শ্রেণীতে, ফাজেল শ্রেণীতে, উচ্চ শিক্ষায় এখনো তা পড়ানো হয়। তাহলে বোঝা গেল যে তারা অত বেকুব নয় যত বেকুব আমরা মনে করি। ওরা রাস্তা দিয়া উট বা ঘোড়া হেঁটে গেলে পরবর্তী সময় উটের পদচিহ্ন, ঘোড়ার পদচিহ্ন দেখে বলতে পারতো এই ঘোড়াটি বা উটটি স্ত্রী জাতীয় না পুরুষ জাতীয়। এটা বুঝতে পারা কি বেকুবের লক্ষণ না বুদ্ধিমানের লক্ষণ? বুদ্ধিমানের লক্ষণ। তাদের ছিল দারুণভাবে স্মৃতিশক্তি, সাংঘাতিক স্মৃতিশক্তি, মনে রাখার মতো ক্ষমতা। ইতিহাস লিখছে সেই যুগের এক বাদশাহ, তার অভ্যাস ছিল কবিতা শোনা, নতুন নতুন কবিতা শুনে পুলকিত হতেন। এখন নতুন কবিতার কত শোনানো যায়? এখন কবিতা আর মানুষ নতুন করে আর বানাচ্ছে না। ফলে রাজা তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে বাজারে শোহরাত করে দাও, যে ব্যক্তি নতুন কবিতা রাজাকে শোনাতে পারবে তাকে 10,000 মুদ্রা পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা বললো এটা তো সর্বনাশ হবে, এই নতুন কবিতা লোকেরা বানায় আনবে আর আপনি 10,000 করে মুদ্রা দিয়ে দিয়ে রাজভাণ্ডার তো শেষ হয়ে যাবে। রাজা বললো না, আমার বুদ্ধি আমার কাছে, তোমরা শুধু এইভাবে ঘোষণাটা দিয়ে দাও আর তিনটা লোক দাও আমাকে, একবার শুনলে মুখস্থ হয় এরকম একজন দাও, দুইবার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও, তিনবার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও। স্মৃতিশক্তি সম্পন্ন এরকম তিনজন লোক পাওয়া মোটেই কষ্ট হলো না। বাজারে শোহরাত করে দেওয়া হলো, নতুন নতুন ফ্যাশনের নতুন নতুন কবিতা তৈরি করে কবিরা আসতে লাগলো, দিচ্ছে, আপনারা থামেন না, আমি তো বলে দিয়েছি, ফ্যান সরায় দেন পিছনের দিকে, পিছনে লাগায় দেন আমার পিছনে। এখন এখন কবিরা কবিতা রচনা করে নিয়ে আসছে, নতুন কবিতা শুনতেছে রাজা, কবিতা শুনে শখ মিটাইয়া রাজা বলছে এটা কি একটা নতুন কবিতা হলো কবি, এটা তো আমি জানি। কবি কয়জন আপনি জানবেন কি করে, তো আমি তৈরি করেছি, কত হোমওয়ার্ক করে রাত দিন জাগা রাত জাগিয়া কষ্ট করে এটা তৈরি করেছি আর আপনি বলছেন আমি জানি। বাদশাহ বলছে শুধু আমি না, তোমার বিশ্বাস হয় না, এই যে আমার পাশে যেসব পারিষদের লোকেরা যারা বসে আছে ওরাও জানে। কবি চ্যালেঞ্জ করলো, অসম্ভব, আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদ্বার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি, কারো জানার কথা না, তোমার বিশ্বাস হয় না? ওই যে একবার শুনে শুনলে যার মুখস্থ হয় তার বললো তুমি শোনাও তো, সে দাঁড়ায় শোনাই দিল, দুইবার শুনলে যার মুখস্থ হয় তার তো দুইবার শোনা হয়ে গেছে, বললো তুমি শোনাও, সেও শোনাই দিল, তিনবার শুনলে যার মুখস্থ হয় তার তো তিনবার শোনা হয়েছে, বললো তুমি শোনাও তো, সেও শোনাই দিল, কবি বেচারা বেকুব হয়ে হেঁটে গেল। এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে শখ মেটাতে মেটাতে এক চালাক কবি অবস্থাটা বুঝে ফেলেছে, সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে, এনে বলছে যাহা পান আমি এক কবিতা এনেছি, বললো না যে নতুন কবিতা এনেছি, কবিতা এনেছে। বাচ্চা বললো শোনাও, কবি কবিতা শোনালেন, তার কবিতার অর্থ ছিল এরকম যে হে রাজা, আপনার পিতা আর আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব, এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10,000 রৌপ্য মুদ্রা ধার করেছিলেন, চুক্তিপত্রে লেখা ছিল আপনার পিতা আর আমার পিতা মরে যাওয়ার পর আপনি আপনার পিতার উত্তরাধিকার সূত্রে আমার পিতার কাছে দেনা হিসাবে 10,000 রৌপ্য মুদ্রা আমাকে পরিশোধ করবেন। বাদশাহ শুনিয়া চিন্তা করলো সর্বনাশ, আমি যদি বলি যেটা আমি জানি আর সাথের লোকেরাও জানে তাহলে তো সাক্ষী প্রমাণ হয়ে গেল, তাহলে তো 10,000 মুদ্রা না রৌপ্য মুদ্রা দেওয়া লাগবে, কি সাংঘাতিক কথা। রাজা তখন বলল কবি এতদিনে নতুন একটা কবিতা তুমি আমারে শোনালে যা আমিও জানি না আমার লোকেরাও জানে না। আমি এই গল্পটি আমাদের আপনাদেরকে শোনালাম এজন্যে যে সেই যুগের লোকেরা যতটা পাগল, আহাম্মক, বেকুব আমরা মনে করি, এরকম বেকুব ছিল না, আহাম্মক ছিল না, তাদের শৌর্য ছিল, তারা স্বাধীন চেতা ছিল, বীরত্বের বীরত্ব গাথা ছিল তাদের, তারা কারো কারোর অধীনতা স্বীকার করত না, বুদ্ধি ছিল, প্রজ্ঞা ছিল, মেধা ছিল, সব ছিল, শুধু একটি জিনিসের অভাবে তারা চুরি করতো, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, হত্যা করত, এগুলিকে কোনো অপরাধ মনে করত না। সেই জিনিসটির নাম ছিল ওহির জ্ঞান। সেই জিনিসটির নাম ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে এই মানুষগুলির পরিবর্তনের জন্য, গোটা বিশ্বে শান্তি আনার জন্য, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, রহমত ছাড়া পৃথিবীকে আর রক্ষা করা যাবে না, তখন আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসাবে পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, আমি আপনাকে আমার গোটা বিশ্বের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠালাম, সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। বর্তমান যে মাসটা চলছে, এ মাসটির নাম আরবি মাস, মাহে রবিউল আউয়াল। এই মাসেই আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পৃথিবীর মানবতার কল্যাণের জন্য তাকে এ পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, সূরা আন-নাহল, আল্লাহ তাআলা বলছেন,
وَعَلَى قَصْدُ السَّبِيلِ وَمِنْهَا جَائِرٌ وَلَوْ شَاءَ لَهَدَاكُمْ أَجْمَعِينَ।
আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলছেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আর আমি যদি ইচ্ছে করতাম, তাহলে গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীকে আমি হেদায়েত করে দিতাম। এখানে প্রশ্ন ওঠে, তাহলে তিনি হেদায়েত করলেন না কেন? এই যে পৃথিবীতে নানামুখী মানুষ, কেউ আল্লাহ মানে, কেউ মানে না, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ মদ খায়, জেনা করে, এই যে নানামুখী নানা চরিত্রের মানুষ, আল্লাহ বলছেন আমি হেদায়েত ইচ্ছে করলে সবাইকে করে দিতে পারতাম, তাহলে তিনি করলেন না কেন? এর কারণ হচ্ছে, আল্লাহ তাআলা মানুষকে করেছেন সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টির সেরা কারা? জোরে বলেন। আচ্ছা, সৃষ্টির সেরাই মানুষ হলো কি করে? মানুষ কি পাখির মতো উঠতে পারে? মানুষ কি চিতাবাঘের মতো দৌড়াতে পারে? মানুষ কি মাছের মতো সাঁতরাতে পারে? মানুষ কি বাঘের মতো ক্ষিপ্রতা, সিংহের মতো হিংস্রতা, সাপের মতো ক্রুদ্ধতা, এগুলি মানুষের মধ্যে কি আছে? নাই। তাহলে মানুষ সৃষ্টির সেরা হলো কিভাবে বলতে পারেন? সৃষ্টির সেরা হয়েছে তার জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা চাঁদ সূর্যকে যেভাবে বাধ্য করেছেন তার হুকুম মানার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে হুকুম মানতে বাধ্য করেন নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন,
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمْ।
আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, সব কিছু আল্লাহর আইন মানতে বাধ্য না বাধ্য নয়? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন,
আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا।
أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ। তোরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ। অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছু তার আনুগত্যের মস্তককে আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাঁদ এবং সূর্য, সূর্যের কোনো ক্ষমতা নাই। রাত এখন বাংলাদেশে 8:40, রাত সূর্যের কোনো ক্ষমতা নাই এখন বাংলাদেশে, সে উদিত হয়। রাতের অধিকারকে সূর্য ক্ষুণ্ণ করতে পারে না, সূর্যের অধিকারকে চন্দ্র ক্ষুণ্ণ করতে পারে না। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আকাশে জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলছে, কেউ কাউকে অতিক্রম করতে পারে না। তাহলে আমরা বুঝলাম চাঁদ সূর্য হুকুম মানে কার, জোরে বলেন। এই যে গাছগুলি চতুর্দিকে যত গাছপালা আপনারা দেখতে পান, সুবরি গাছে নারকেল হবে না, নারকেল গাছে তাল হবে না, বেল গাছে জাম হবে না, আম গাছে লিচু হবে না। ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলছেন আমার ল অফ নেচার প্রকৃতির আইনের ভেতরে কোনো পরিবর্তন হবে না, আমার আইন তারা মানতে বাধ্য। কেবলমাত্র মানুষ, কেবলমাত্র মানুষ। আমি তোমাদেরকে সম্মানিত করেছি সেই জন্য আমি তোমাকে আইন মানতে বাধ্য করি নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইচ্ছে করলে কুফরি করতে পারো, ইচ্ছে করলে ইমান আনতে পারো, ইচ্ছে করলে মোমেন হতে পারো, ইচ্ছা করলে কুফরিও করতে পারো, এটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে। কারণ কাত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই, হক আর বাতিল দুইটাকে আমি আলাদা করে দেখিয়ে দিয়েছি। আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল, ডানপন্থী আর বামপন্থী দুইটা দল আমি দেখাই দিয়েছি। ডান দিকে আর এটা বোঝার জন্য বিবেক দিয়েছি, কি দিয়েছি বলেন? বিবেক, বিবেক আছে আমাদের, আছে কি না? বিবেক দিয়েছি বোঝার জন্য। ডান দিকে যারা যাবে এই ডান দিকের নেতৃত্ব দিবে নবীরা, আর নবীরা ডানপন্থীদেরকে সাথে নিয়ে চলে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। আর যারা বামপন্থী তাদের নেতৃত্ব দেবে শয়তান। কে দেবে নেতৃত্ব? আমি বুঝি না মুসলমানেরা কেমনে বামপন্থী হয়। আমাদের দেশে কিছু মুসলমান আছে নামধারী, নাম মুসলমানের কিন্তু নিজেদের পরিচয় দেয় তারা বামপন্থী, আছেন এরকম? এই সমস্ত বামপন্থীদের নেতৃত্ব দিবে শয়তান, আর এদেরকে নিয়ে শয়তান তাদেরকে নিয়ে যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন কাত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই, হক এবং বাতিলকে আলাদা করে আমি ভাগ করে দুটি পথকে দেখিয়ে দিয়েছি। এখন তোমার ইচ্ছা আমার উপর ঈমান আনতেও পারো, আর যদি ইচ্ছা হয় আমার সাথে কুফরিও করতে পারো। যেহেতু তুমি গাছ না, গর্জ না, চন্দ্র না, তুমি মানুষ, আমি তোমাকে সম্মান দিয়েছি, সেজন্য তোমার এখতিয়ারে ছেড়ে দিয়েছি, আর বিবেকও দিয়েছি। এই বিবেক দিয়ে তুমি বুঝতে পারবা পথ কোনটা। আল্লাহ বলছেন আমার দায়িত্ব হলো ওয়ালাল্লাহে কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, আমি বলে দিয়েছি সোজা রাস্তা কোনটি। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করলাম, এটা একটি কিতাব নাজিল করলাম এই জন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। লক্ষ্য করুন কথা আল্লাহ, আমি কার কথা শোনাচ্ছি? অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন।